الله أكبر الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আল্লাহ তাআলার সর্বশক্তিমান হওয়ার উল্লেখ কোরআনে বেশ কয়েক স্থানে রয়েছে। খোদার একটি গুণবাচক নাম হল আল কাওয়ি। মানুষের জন্য কাওয়ি শব্দের অর্থ হল দৈহিক এবং মানসিক শক্তির অধিকারী হওয়া, কোনো কাজের শক্তি রাখা। জ্ঞানগত দিক থেকে যার কাছে শক্তিশালী যুক্তি এবং প্রমাণ থাকে তাকে কাওয়ি বলা হয়। কিন্তু আল্লাহর জন্য যখন কাওয়ি নাম বা শব্দ ব্যবহার হয় তখন এর অর্থ হল এমন সত্তা যার ভিতর সকল প্রকারের শক্তি রয়েছে, যার সামনে কেউ দাঁড়াতে পারে না, যিনি সবচেয়ে বেশি শক্তিশালী এবং সকল শক্তির তিনি অধিপতি মালিক। নিশিও সৃষ্টিকেও তিনি বিভিন্ন ধরনের শক্তি প্রদান করেন, একটা নির্দিষ্ট সীমা এবং গণ্ডিতে তাদেরকে তিনি শক্তিশালী করেন। কোরআনে কারিমে আমি যেভাবে বলেছি যে তার এই গুণের গুণবাচক নামের কথা বিভিন্ন প্রেক্ষাপটে উল্লেখ করেছেন, যেখানেই তিনি উল্লেখ করেছেন হয়তো সতর্কবাণী হিসাবে উল্লেখ করেছেন বা অশুভ পরিণাম সম্পর্কে সতর্ক করতে গিয়ে বা অশুভ পরিণামের কথা বলতে গিয়ে উল্লেখ করেছেন বা সেই সকল লোকদের কথা উল্লেখ করতে গিয়ে এই বৈশিষ্ট্যের কথা বলেছেন যারা আল্লাহর নির্দেশের প্রতি কর্ণপাত করেন এবং ফলে তাদের উপর শাস্তিও নাজিল হয়েছে। কিন্তু একই সাথে আল্লাহ তাআলা এই কথাও বলেছেন যে খোদা তাআলাকে যারা সকল শক্তির আধার মনে করে এবং সর্বশক্তিমান হিসেবে বিশ্বাস করে তারা খোদার ফজল এবং কৃপার উত্তরাধিকারী হয়। সর্বপ্রথম সূরা বাকারায় আল্লাহ তাআলা যারা মুশরিক বা যারা পৌত্তলিক বা মূর্তি পূজারী প্রতিমা পূজারী সেখানে আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করেছেন, বলেছেন যে এই যে মূর্তি পূজা এটি আযাবকে আমন্ত্রণ জানাবে। একই সাথে আল্লাহ তাআলা তাতে মুমিনের পরিচিতি বর্ণনা করেছেন আর সেই পরিচয় হল তারা খোদার ভালোবাসাকে সবকিছুর উপর প্রাধান্য দেয়। সূরা বাকারার 166 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ। মানুষের ভিতর এমনও আছে যারা খোদার সমকক্ষ দার করায়, তারা তাদেরকে খোদাকে ভালোবাসার ন্যায় ভালোবাসে, অথচ যারা ঈমান এনেছেন তারা খোদাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। হায় যারা জুলুম এবং অত্যাচার করেছে বা করে, তারা যদি বুঝত যে যখন তারা শাস্তি বা আজাবকে প্রত্যক্ষ করবে তখন বুঝবে যে সকল শক্তির আধার হলেন আল্লাহ তাআলা এবং শাস্তিদানে অত্যন্ত কঠোর। প্রথম কথা এতে যা বলা হয়েছে তা হল মানব সৃষ্টির বা মানুষের জন্মের উদ্দেশ্য হলো খোদা তালাকে ভালোবাসা এবং তাকে স্মরণ রাখা। কিন্তু কতক লোক এই উদ্দেশ্যকে বিস্মৃত হয়, ভুলে যায়, এদিকে মনোযোগ দেয় না, বরং এই পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ শ্রেণী ঐশী ভালোবাসাকে জানেও না আর বোঝারও চেষ্টা করে না, বরং পক্ষান্তরে তারা বাহ্যিক মূর্তি বা প্রতিমা হৃদয়ে প্রতিমার ভালোবাসা, তারা বাহ্যিক মূর্তি বা প্রতিমার পূজা করে বা অনেক প্রকারের মূর্তি এবং প্রতিমা মানুষের হৃদয়েও লালিত হয়, আর সেই মূর্তি আর প্রতিমার ভালোবাসা এমনভাবে গ্রথিত এবং প্রথিত থাকে যে খোদার ভালোবাসার কোনো নামগন্ধই তাদের হৃদয়ে থাকে না। অপরদিকে যারা প্রকৃত মোমেন তারা নিজের হৃদয়ে খোদা তালার ভালোবাসা সবচেয়ে বেশি রাখে, খোদার ভালোবাসা সবচেয়ে প্রবল হয়ে থাকে তাদের হৃদয়ে। তো এই আয়াতে যেখানে খোদা থেকে যারা দূরে রয়েছে তাদেরকে তাদের জন্য সতর্কবাণী রয়েছে যে তোমরা মনে করো যে গায়রুল্লাহর ভালোবাসা তোমাদের কোনো উপকার করতে পারে, তো স্মরণ রাখো যে আল্লাহ ছাড়া বাকি সব কিছু শক্তিহীন, তাদের কোনো শক্তি নেই, প্রকৃত শক্তির অধিকারী হলেন খোদা তাআলা। আর আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে আমি যারা শিরক করে যারা মূর্তি পূজারী তাদের কখনো ক্ষমা করব না। সুতরাং এই পৃথিবীর সাময়িক সুখ সম্ভোগ খোদা থেকে তোমাদের দূরে নিয়ে গিয়ে অশুভ পরিণামের মুখে তোমাদেরকে ঠেলে দিচ্ছে। একই সাথে মোমেনদেরও আল্লাহ তাআলা বলেন যে যদি মোমেন হওয়ার ইমানদার হওয়ার দাবি থাকে তাহলে প্রকৃত মোমেনের সংজ্ঞা হল তারা খোদার ভালোবাসা সবচেয়ে বেশি রাখেন, লালন করেন নিজ হৃদয়ে, আল্লাহর ভালোবাসা সবকিছুর উপর ছেয়ে থাকে তাদের হৃদয়ে। আর জাগতিক এবং পারলৌকিক যে সমস্ত নেয়ামত এবং পুরস্কার সে পায় এবং পাবে তা খোদার বা ঐশী প্রেমের কারণে পাবে বা পেয়ে থাকে। যদি এটি খোদার ভালোবাসা এবং খোদার প্রিয়দের প্রতিও মানুষকে পথের দিশা দিয়ে থাকে, সদা এক মোমেনকে স্মরণ রাখা উচিত যে খোদার ভালোবাসা তখনই পরিপূর্ণ ভালোবাসা গণ্য হবে যদি তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে নিঃস্বার্থ ভালোবাসা থাকে। পাত্তাবে উনি ইহবিব কমুল্লার বিষয়টি বুঝতে হবে, অনুধাবন করতে হবে। দরুদ এবং সালাম এবং দরুদ এবং দোয়ার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতে হবে। জাগতিক কোন ভালোবাসা এই দুই ভালোবাসার উপর যেন এই দুই ভালোবাসা থেকে যেন বেশি না হয়। এছাড়া খোদা তাআলা নিজ সৃষ্টিকেও ভালোবাসতে বলেছেন, তো অন্য মানুষের ভালোবাসা, অন্য মানুষকে ভালোবাসাও খোদার ভালোবাসা লাভের জন্য আবশ্যক। এরপর আল্লাহ তাআলা বলেন যে যারা মুশরিক বা পৌত্তলিক তারা শিরক করে যেই আজাব কে আমন্ত্রণ জানাচ্ছে সেই শাস্তি তো আসবেই তাদের উপর, কিন্তু যারা মোমেন হওয়ার দাবিদার তারা যদি ভালোবাসার প্রতি সচেতন না হয়, সোচ্চার না হয় যা আল্লাহর প্রতি ভালোবাসার সহজাত ফল হওয়া উচিত, তাহলে এরাও নিজ প্রাণের উপর জুলম এবং অন্যায় করছে। কেননা খোদার কবি বৈশিষ্ট্যকে আসলে তারা গুরুত্ব দিচ্ছে না বলেই গণ্য হবে। তারা খোদা তাআলাকে তার প্রকৃত মর্যাদা দিচ্ছে না। আল্লাহ তাআলার শাস্তির উপর এমন শাস্তি সম্পর্কে এমন মানুষ সচেতন থাকে না। সুতরাং এক মোমেনকে নিজ জীবনে প্রতিটি পদক্ষেপ জীবনের প্রতিটি পদক্ষেপ সর্বশক্তিমান খোদার খোদার জ্ঞান রেখে এবং উপলব্ধি রেখে তাকে সর্বশক্তির অধিকারী আধার মনে করে প্রতিটি পদক্ষেপ মোমেনদের নেওয়া উচিত। সুতরাং আল্লাহ তাআলা পৌত্তলিক এবং গায়রুল্লাহ যারা আছে, অর্থাৎ যারা গায়রুল্লাহকে আল্লাহ ভিন্ন অন্যদের যারা আল্লাহর মোকাবেলায় বেশি গুরুত্ব দেয়, আল্লাহ যেখানে তাদেরকে তাদের পরিণাম এবং শাস্তি সম্পর্কে সাবধান করেছেন, সতর্ক করেছেন, তাদের ঘটনাবলী বর্ণনা করেছেন, সেখানে মোমেনদেরকে খোদার ভালোবাসার ক্ষেত্রে গভীরতা অর্জন, খোদার ভালোবাসাকে গভীরভাবে উপলব্ধি করার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। এই ভালোবাসা এবং ঐশী প্রেম কেমন হওয়া উচিত, আর প্রেমের প্রকৃত উপলব্ধি কি, গভীরতা কাকে বলে, এই সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে এটি জানা উচিত, এই উপলব্ধি থাকা উচিত যে ভালোবাসা কোনো কৃত্রিমতার নাম নয়, বরং এটি মানবীয় মানুষকে দেয়া শক্তিগুলোর একটি। আর এর রহস্য হল হৃদয়ের একটি বিষয়ে পছন্দ হওয়া এবং তার দিকে আকর্ষিত হওয়া। যেভাবে প্রত্যেক বস্তুর বৈশিষ্ট্য সেটি যখন উৎকর্ষ পর্যায়ে পৌঁছে সেই বৈশিষ্ট্য পরিষ্কারভাবে বোঝা যায়, এটি একই অবস্থা ভালোবাসার বা প্রেমের। আর এর বৈশিষ্ট্য তখন প্রকাশ পায় যখন এটি পরম পর্যায়ে পৌঁছে, ভালোবাসা যখন চরম রূপ পরিগ্রহ করে, চরম পর্যায়ের ভালোবাসা হয়, তখন ভালোবাসার যে ফলাফল, তার যে বৈশিষ্ট্য বলে, তার যে সৌন্দর্য, তাও প্রকাশ পেতে থাকে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন যে উশরিবু ফি কুলুবিহিমুল আইজল, অর্থাৎ গোবৎসকে তারা এমন ভাবে ভালোবেসেছে যেন সেই গোবৎস যেন তাদেরকে পান করানো হয়েছে। সত্যিকার অর্থে কেউ যেন কোনো কিছুকে প্রকৃতপক্ষে ভালোবাসে, যেন সে তাকে পান করে বা খেয়ে নিল, তার চালচলন এবং তার রঙে সে রঙিন হয়। আর কারো প্রতি যতটা ভালোবাসা থাকে, মানুষ সহজাতভাবে তার প্রেমাস্পদের বৈশিষ্ট্যের প্রতি আকর্ষণ বোধ করে, এমনকি তার এক পর্যায়ে সে তার রঙে রঙিন হয়ে যায় যাকে সে ভালোবাসে। তাই যারা খোদা তাআলাকে ভালোবাসে তারা নিজ নিজ ক্যাপাবিলিটি এবং যোগ্যতা অনুসারে সেই বৈশিষ্ট্য কে অবলম্বন করে যা আল্লাহর সত্তায় রয়েছে। আর শয়তানকে যারা ভালোবাসে তারা সেই অন্ধকারে আচ্ছন্ন হয় যা শয়তানের সহজাত বৈশিষ্ট্য। আর ভালোবাসা বা প্রেমের প্রকৃত অর্থ হল বা প্রেমের তত্ত্ব হল মানুষ সত্যিকার অর্থে নিজ প্রেমাস্পদের সকল বৈশিষ্ট্য, সকল গুণাবলী এবং তার ইবাদত করাকে সহজাতভাবে পছন্দ করে, আর তার সত্তায় বিলীন হওয়ার জন্য সর্বান্তকরণে চেষ্টা করে, যেন সে নিজ প্রেমাস্পদের সত্তায় বিলীন হয়ে সেই জীবন লাভ করে যে জীবন তার প্রেমাস্পদের লাভ হয়েছে। সত্যিকার প্রেমিক প্রেমাস্পদের সত্তায় বিলীন হয় এবং তার প্রেমাস্পদের হৃদয়ে থাকে, অর্থাৎ প্রেমাস্পদের হৃদয়ে সবসময় তার চিত্র থাকে, তার হৃদয় প্রেমাস্পদের চিত্র থাকে এবং নিজের হৃদয়ে সেই প্রেমাস্পদের চিত্রই সে দিন রাত অঙ্কন করতে থাকে যেন সে তাকে পান করেছে। আর বলা হয়, বলা যেতে পারে যে তার সত্তার বিলীন, তার সত্তা বিলীন তার মতো হয়ে সে মানুষের সামনে এটি প্রকাশ করে যে সে তার প্রেমাস্পদের ভালোবাসায় আত্মবিলীন করেছে। মহব্বত শব্দটি আরবিক, আর এর অর্থ হল কারো হয়ে যাওয়া। আরবিতে একটি প্রবাদ আছে যে তাহাব্বাবাল হেমারো, আরবরা যখন এটি বলতে চায় যে গাধার পেট পানিতে ভরে গেছে তখন তারা বলে তাহাব্বাবাল হেমার, অর্থাৎ গাধার পেট পানিতে পরিপূর্ণ। যখন বলা হয় যে উট এত পানি পান করেছে যে তার পেট ভরে গেছে তখন বলা হয় সারে বাতিল এবেলো হাত্তা তাহাব বাবা। হাব একটা বীজকে বলা হয় বা শস্য দানাকে হাব বলা হয় আরবিতে। হাব শব্দটিও এর থেকে উদ্ভূত, এর অর্থ হল পূর্বের শস্য দানার যে অবস্থা বা বৈশিষ্ট্য ছিল এই এই শস্য দানা এই সকল বৈশিষ্ট্য সেই সকল বৈশিষ্ট্য রয়েছে, সে কারণে ঘুমানোকেও আহবাব বলা হয় আরবিতে। কেননা যার সত্তায় যে অন্যের সত্তায় অন্যের বৈশিষ্ট্যে পরিপূর্ণ হবে সে নিঃসত্তার তার কিছুই বাকি থাকবে না, যেন সে ঘুমিয়ে পড়ল। সুতরাং খোদার প্রকৃত প্রেম হল মোমেন খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের সবকিছু বিলীন করার জন্য সচেষ্ট থাকে। এরপর সে দেখবে যে সর্বশক্তির আধার খোদা, শক্তিশালী খোদা তার জন্য কি কি করছেন। এছাড়া আল্লাহ তাআলা সূরা হজের 41 নম্বর আয়াতে শক্তিশালী কাফেরদের মোকাবেলায় তার সর্বশক্তিমান হওয়ার কথা বলে মোমেনদেরকে আশ্বস্ত করেছেন, নিশ্চয়তা দিয়েছেন যে অত্যাচার যেহেতু সীমা ছাড়িয়ে যাচ্ছে তাই দুর্বল হওয়া সত্ত্বেও, স্বল্প সংখ্যক হওয়া সত্ত্বেও, সহায় সম্বলহীন হয়েও তোমরা সে সকল কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা শুধু শিরকের ক্ষেত্রেই সীমা ছাড়িয়ে যায়নি বরং অত্যাচারেও তারা সীমা লঙ্ঘন করেছে। ধর্মের জীবনের প্রশ্ন এটি, ধর্ম কেননা জুলম সীমা ছাড়িয়ে গেছে, আল্লাহর সমকক্ষ যারা দাঁড় করায় তারা কোনো ধর্মকে সহ্য করে না এবং মানুষকে জুলম এবং অত্যাচারের লক্ষ্যে পরিণত করে। যেভাবে আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ লাউলা দাফউল্লাহি আন-নাসা বাদহুম বিবাদিন লাহুদ্দিমাত সাওয়ামি ওয়া বিয়াউন ওয়া সালাওয়াতুন ওয়া মাসাজিদ ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা আলা ইয়ানসুরান্নাল্লাহ মান ইয়ানসুরু ইন্নাল্লাহ লাকাওয়িয়ুন আজিজ। অর্থাৎ যাদেরকে অন্যায়ভাবে তাদের ঘর থেকে বহিষ্কার করা হয়েছে শুধু এই দোষে যে তারা বলতো আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ যদি এই সকল মানুষের একদলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তাহলে সাধু সন্ন্যাসীদের মঠ, গির্জা, ইহুদিদের উপাসনালয় এবং মসজিদ সমূহ ধ্বংস করে দেওয়া হতো যাতে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয় এবং আল্লাহ নিশ্চয় তাদেরকে তাকে সাহায্য করবেন যে তার তাকে সাহায্য করে, নিশ্চয় আল্লাহ অতিশয় শক্তিমান এবং মহাপরাক্রমশালী। তাই শান্তির জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য অন্যায়ের কঠোর ভাবে উত্তর দেওয়ার আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। বলা হচ্ছে এটি করো আল্লাহর সাহায্য তোমাদের সাথী হবে, সঙ্গে থাকবে। এখানে নীতিগত কথা আল্লাহ তাআলা বলেছেন, ধর্মীয় যুদ্ধ যদি তোমাদের উপর চাপানো হয় তাহলে আত্মরক্ষামূলক ব্যবস্থা নেবে, শুধু নিজ ধর্মের খাতিরেই নয় বরং ভিন ধর্মের পক্ষেও এই ব্যবস্থা তোমাদের নিতে হবে। কেননা মুসলমানদের দাবি হল কোন ধর্মের অনুসারীদের ধর্ম আমরা বাহুবলে পরিবর্তন হতে দেব না বা পরিবর্তন করতে দেব না বা করাতে দেব না, কারণ এটি ইসলামী শিক্ষার পরিপন্থী এবং পৃথিবীর শান্তিকে এটি বিঘ্নিত করে। হেদায়েতে দেয়া বা পথ প্রদর্শন করা বা না করা এটি খোদা তাআলা নিজের হাতে রেখেছেন এ কাজ। হ্যাঁ, ভালোবাসা এবং প্রজ্ঞার সাথে হেকমতের সাথে এক মুসলমানকে তাবলিগি দায়িত্ব অবশ্যই পালন করতে হবে এবং এটি করা আবশ্যক। আর তৃতীয় কথা হল ধর্মীয় যুদ্ধে যারা অত্যাচারিত এবং যারা সত্যের উপর প্রতিষ্ঠিত তাদের অবশ্যই সাহায্য করে থাকেন। সেই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যে জুলম এবং অত্যাচার হচ্ছিল সে তা চরম পর্যায়ের দুর্বলতার এবং মুসলমানদের মক্কায় যে শোচনীয় অবস্থা ছিল তা কারো জানা ছিল না। ধর্মীয় যুদ্ধ হিজরতের পর কারো সাথে যদি ধর্মীয় হিজরতের পর শুধু মুসলমানদের সাথেই ধর্মীয় যুদ্ধ হচ্ছিল আর খোদা তাআলা স্বীয় প্রতিশ্রুতি অনুসারে সর্বশক্তিশালী হওয়ার প্রমাণ দিয়েছেন সহায় সম্বলহীন স্বল্প সংখ্যক এবং অনভিজ্ঞ হওয়া সত্ত্বেও মুসলমানদের তিনি সাহায্য করেছেন এই নির্দেশ দেওয়ার পর যে যুদ্ধ করো, আর ফেরেশতাদের পাঠিয়েছেন তিনি তাদের সাহায্য করার জন্য। তাই এর মাধ্যমে এটিও স্পষ্ট হয় বা প্রতিভাত হয় যে আল্লাহ তাআলা প্রতিরক্ষামূলক যুদ্ধ করার অনুমতি দিয়েছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের অনুমতি দিয়েছেন। ধর্মের উপর যারা আক্রমণ করে তাদের মোকাবেলায় যে যুদ্ধ করা হয় সেটি হল জেহাদ। বাকি যত যুদ্ধ হবে মুসলমানদের সাথে হোক বা মুসলমানদের সাথে অমুসলিমের যুদ্ধ হোক তা রাজনৈতিক যুদ্ধ এবং জাতিগত যুদ্ধ। আজকাল যে সমস্ত যুদ্ধ হচ্ছে সেগুলো জাতিগত এবং রাজনৈতিক যুদ্ধ, এটি জেহাদ নয়। আর আল্লাহ তাআলা নিজের শক্তিশালী হওয়ার কথা ঘোষণার পর বলেন যে ধর্মের উপর যারা আক্রমণ করবে তাদের বিরুদ্ধে ধর্মের অনুসারীদের আমি সাহায্য করব। আর এখন যেহেতু আখেরি এবং পরিপূর্ণ ধর্ম খোদার ঘোষণা অনুসারে ইসলাম, তাই আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। আর ইন্নাল্লাহ কাওয়িয়ুন আজিজ বলছেন আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা মহা শক্তিশালী এবং মহা পরাক্রমশালী। এর মাধ্যমে এই ঘোষণা করেছেন যে যদি মুসলমানদের বিরুদ্ধে কেউ ধর্মীয় যুদ্ধ করতে আসে তাহলে আমি অবশ্যই সাহায্য করব। আজকাল তাই যে সমস্ত আক্রমণ এবং বিশৃঙ্খলার ফসাদ আর নৈরাজ্য দেখা যাচ্ছে যেখানে মুসলমান বিজয়ের পরিবর্তে লাঞ্ছিত হচ্ছে, সেখানে এটি এই প্রমাণ বহন করে, এই সাক্ষ্য বহন করে যে এটি জেহাদও নয় আর খোদার দৃষ্টিতে এটি ধর্মীয় যুদ্ধও নয়। এগুলো ধর্মীয় যুদ্ধ নয় আর এই কারণে খোদার সাহায্য তারা প্রাপ্ত হচ্ছে না, লাভ করছে না। তাই মুসলমানদের ধর্মের জন্য তরবারি এবং কামানের আশ্রয় নেওয়ার পরিবর্তে নিজেদের ইমান এবং নিজেদের কর্মকে সংশোধন করা উচিত। খোদা তালার দরবারে আত্মসংশোধনের জন্য আকুতি মিনতি করা উচিত, আহাজারি করা উচিত। তাহলে তারা কোনো বন্দুক বা কামান ছাড়াই পৃথিবীকে আকর্ষণ করতে পারবে ইসলামের প্রতি। অন্যান্য মুসলমানদের জন্য এতে নির্দেশ রয়েছে যে কোন ধর্মের উপর আক্রমণের কোনো অনুমতি নেই তোমাদের জন্য বা শক্তির আশ্রয় নেওয়ার কোনো অনুমতি নেই। সুতরাং আজকের যুগে হযরত মসীহ মওউদের শিক্ষাই কোরআনের প্রকৃত শিক্ষা এবং কোরআনী শিক্ষার দিকে মানুষকে দিক নির্দেশনা দিয়ে থাকে হযরত মসীহ মওউদ ইসলামের শিক্ষা। এর উপর আপনারা আমল করুন, এই অনুসারে কাজ করুন, তাহলে দেখুন যে সর্বশক্তিমান খোদা কিভাবে নিজে শক্তিমত্তা প্রকাশ করেন এবং শক্তি কিভাবে প্রকাশ পায় দেখবেন আপনারা। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম ইসলামের প্রাথমিক যুগ এবং মুসলমানদের উপর অত্যাচার এবং জেহাদের অনুমতি আর ঐশী সাহায্যের যে চিত্র এক জায়গায় অঙ্কন করেছেন তা তুলে ধরছে। তিনি বলেন যে যেহেতু মুসলমান ইসলামের প্রারম্ভিক যুগে সংখ্যায় স্বল্প ছিল, তাই তাদের বিরোধীরা প্রকৃতিগতভাবে এমন ফেরকার হৃদয় এবং মাথায় যে অহংকার বদ্ধমূল থাকে, যারা নিজেদেরকে ধন সম্পদ সংখ্যা সম্মান আর মর্যাদার দিক থেকে নিজেদেরকে অন্যদের তুলনায় বড় মনে করে, তারা তখনকার মুসলমান সাহাবাদের সাথে চরম শত্রুতা প্রকাশ করে। তারা এই স্বর্গীয় চারাকে কোনোভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়া পছন্দ করেন, বরং সেই সমস্ত পূর্ণ বান্দার ধ্বংস করার জন্য সকল চেষ্টা করেছে। কষ্ট দেওয়ার কোন সুযোগ তারা হেলায় নষ্ট করেনি। তাদের ভীতি শুধু একটিই ছিল যে কোথায় এই ধর্ম শক্তিশালী হয়ে না ওঠে আর এই ধর্মের উন্নতি কোথায় আমাদের ধর্ম এবং জাতির ধ্বংসের কারণ না হয়। এই ভীতি যা তাদের হৃদয়ে ত্রাস সৃষ্টি করে রেখেছিল, এই ভীতির কারণে অত্যন্ত স্বৈরাচারিতামূলক এবং নিষ্পেষণমূলক পদক্ষেপ তারা নেয় এবং নির্দয়ভাবে অধিকাংশ মুসলমানকে তারা ধ্বংস করেছে দীর্ঘকাল, যা 13 বছর কাল ধরে এটি তারা করতে থাকে অত্যন্ত নির্দয়ভাবে। খোদার বিশ্বস্ত এবং মানব জাতির গর্ব সেই হিংস্র জাতির তরবারির মাধ্যমে টুকরো টুকরো হয়েছে। ইয়তিম দুর্বল বাচ্চা এবং নারীদেরকে অলিতে গলিতে জবাই করা হয়েছে। তখনও খোদার পক্ষ থেকে সুনিশ্চিত নির্দেশ ছিল যে দুষ্কৃতির মোকাবেলা করবেন, আর মুত্তাকি শ্রেণী সেই মুত্তাকি এবং বুজুর্গ শ্রেণী এমনই করেছেন। তাদের রক্তে গলি রঞ্জিত হয়েছে, কিন্তু তারা ধৈর্য পরিত্যাগ করেননি, তাদেরকে জবাই করা হয়েছে তারা আহ করেননি। খোদার পবিত্র রসুল, যার উপর আকাশ এবং পৃথিবীর অশেষ শান্তি বর্ষিত হোক, প্রস্তর আঘাতে তাকে রক্ত রঞ্জিত করা হয়েছে, কিন্তু ধৈর্যের সেই পাহাড় এই সমস্ত জুলম এবং অত্যাচারকে সহ্য করেছেন ধৈর্যের সাথে। আর এই ধৈর্য এবং সহ্যের কারণে বিরোধীদের অধ্যুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, তারা সেই পবিত্র জামাতকে নিজেদের শিকার জ্ঞান করা আরম্ভ করে। তখন খোদা তালা, যিনি পৃথিবীতে জুলুম এবং অত্যাচার সীমালঙ্ঘন করতে দেখা পছন্দ করেন, তিনি নির্যাতিতদের স্মরণ করেছেন। তার ক্রোধ তার প্রকাশ পায়, তিনি তার দুর্বল বান্দাদের অবহিত করেন যে তোমাদের সাথে যা কিছু হচ্ছে আমি সবকিছু দেখছি, আজ থেকে তোমাদেরকে আমি এদের মোকাবেলা করার অনুমতি দিচ্ছি, আমি সর্বশক্তিমান খোদা, অত্যাচারের শাস্তি এড়াতে পারবে না। আর এরই অন্য ভাষায় নাম রাখা হয়েছে জেহাদ। আর এই সম্পর্কিত আসল যে আয়াত কোরআনে আছে, তা আজ পর্যন্ত কোরআনে সংরক্ষিত আছে, তা হল উদানালিল্লাযিনা ইয়ুকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক। যাদেরকে হত্যা করা হয় আর অন্যায়ভাবে যাদেরকে নিজ থেকে বহিষ্কার করা হয়েছে, তাদের ফরিয়াদ তিনি শুনেছেন এবং মোকাবেলা করার অনুমতি দিয়েছেন, এবং আল্লাহ তাআলা নির্যাতিতদের সাহায্য করার শক্তি রাখেন। আর কিন্তু এই নির্দেশ সাময়িককাল এবং সীমিত যুগের জন্য ছিল, চিরতরে নয়। এটি যুগের সাথে সীমিত যুগের সাথে সম্পর্কযুক্ত ছিল, বরং সেই যুগের জন্য ছিল যখন যারা ইসলাম গ্রহণ করত তাদেরকে ছাগল এবং ভেড়ার মতো জবাই করা হতো। হুজুর বলছেন যে সুতরাং খোদা তাআলা যিনি সবচেয়ে বেশি শক্তিশালী, সকল শক্তির আধার, তার ক্রোধ অত্যাচারীদের অনুকূলে প্রকাশ পায়, পৃথিবী জানে। আল্লাহ তাআলা সেই নির্যাতিত এবং নিষ্পেষিত শ্রেণী, যাদেরকে মক্কায় আগুনে শুয়ে রাখা হতো, যাদের নগ্ন পিঠে চাও চাবুকাঘাত করা হতো, যাদের দেহকে দ্বিখণ্ডিত করা হতো, সেই সর্বশক্তিমান খোদার সাহায্য এবং বিজয়ে তাদের জুলম থেকেই, অত্যাচার থেকে রক্ষা করা হয়নি, বরং কায়সার এবং কিসরার ক্ষমতার বাগডোর তাদের হাতে তুলে দেওয়া হয়। এই হল শক্তিমান খোদার পবিত্র মহিমা। যেভাবে আমি বলেছি যে কোরআনে করিমে খোদা তাআলা তার শক্তিমান হওয়ার কথা বেশ কয়েক স্থানে উল্লেখ করেছেন, সর্বত্র খোদা এবং নবীদের বিরোধীদের শোচনীয় পরিণামের প্রেক্ষাপটে বলেছেন, বা কোনো কোনো ক্ষেত্রে তিনি নসিহত করেছেন এই শক্তির বরাতে। কিন্তু ভবিষ্যতের, আমি এই সম্পর্কে দুটো আয়াত পেশ করেছি, কিন্তু ভবিষ্যতের জন্য শুভ সংবাদ রয়েছে এতে, যে খোদা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতেও জয় যুক্ত হবেন, যেভাবে আল্লাহ তাআলা সূরা মুজাদালায় বলেন, كتب الله لأغلبن أنا ورسلي إن الله قوي عزيز, الله تعالى লিখে রেখেছেন আল্লাহর অমোঘ সিদ্ধান্ত যে আমি এবং আমার রসুল অবশ্যই জয়যুক্ত হব, কারণ আল্লাহ তাআলা মহাশক্তিমান এবং পরাক্রমশালী। এটি ঐতিহাসিক সত্য যে সত্য এবং হক সবসময় জয়যুক্ত হয়, বিজয়ী হয়। আর নবীদের বিরোধীরা সকল যুগে অশুভ পরিণামেই দেখেছে। যতদিন মুসলমানরা সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল, ইসলামী শিক্ষার পতাকা বহন করেছে, ইসলামী শিক্ষার উপর যতদিন তারা আমল এবং অনুশীলন করেছে প্রতিষ্ঠিত ছিল, সফলতা তাদের পদচুম্বন করেছে। কিন্তু যখন ধর্ম আর ইসলামের কিছু থাকল না, বাকি থাকল না, অবশিষ্ট থাকল না, তখন নিজ নিজ ক্ষমতা নিয়ে তারা উদ্বিগ্ন হয় যে ছোট ছোট সহজ যে মুসলমান রাষ্ট্রগুলো আছে তা যেন রক্ষা পায়, রেহাই পায়। তাদের আজকাল মুসলমানদের যে শোচনীয় অবস্থা, এটি এমন নয় যা সম্পর্কে বলা যেতে পারে যে মুসলমানদের বড় প্রতাপ আছে, প্রভাব আছে বা মহিমা মর্যাদা আছে, বা অন্যরা তাদের এই প্রভাব প্রতাপ দেখে তাদেরকে ঈর্ষা করবে বা হিংসা করবে, বা এই প্রভাব প্রতাপ দেখে কিছু দেশ তাদেরকে হিংসা দৃষ্টিতে দেখবে, এমনটি বলা যাবে না আজ। হ্যাঁ, কোন কোন মুসলমান দেশের তেল সম্পদ আছে, অন্যরা লোভাতুর দৃষ্টিতে তার দিকে দেখে তাকায়, চেয়ে থাকে। সবচেয়ে সম্পদশালী মুসলমান দেশও নিজ অস্তিত্বের জন্য অমুসলিম দেশের সামনে হাত পাতে। তাই এখন মুসলমানদের না জাগতিক কোনো প্রভাব আছে, প্রতাপ আছে, শক্তি আছে, হ্যাঁ তারা অধপতন লাঞ্ছনা, তাদের অধপতিত অবস্থা এবং লাঞ্ছনা প্রত্যেক সেই ব্যক্তির দৃষ্টিতে পড়ে যে ইসলামের জন্য হৃদয়ে ব্যথা এবং বেদনা রাখে। প্রশ্ন দাঁড়ায় যে খোদা তাআলা এই যে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, এটি কি ভ্রান্ত, বা এই বিজয়ের প্রতিশ্রুতির কি মেয়াদ শেষ, এটি কি সীমিত যুগের কোনো প্রতিশ্রুতি ছিল, বা খোদার কবি বা শক্তিমান হওয়ার বৈশিষ্ট্যে কি কোনো ত্রুটি দেখা দিয়েছে, না এমন নয়, খোদার প্রতিশ্রুতি চিরসত্য। ইসলাম কেয়ামত পর্যন্ত অবশ্যই উন্নতি করবে, উন্নয়নশীল ধর্ম, এই প্রতিশ্রুতিও সত্য। এবং খোদার অন্যান্য বৈশিষ্ট্যের মতো কবি বৈশিষ্ট্য চিরস্থায়ী, এটিও সবসময় চিরকাল কাজ করবে এবং এর প্রভাব প্রকাশ পাবে। আর এই একই বিজয় এবং শক্তিমান হওয়ার যে বৈশিষ্ট্য রয়েছে, সেটি প্রমাণের জন্য এই বৈশিষ্ট্যের প্রকাশের জন্য এই যুগের ইমাম হযরত মসীহ মউউদকে পাঠিয়েছেন। তাকেও খোদা তাআলা এলহাম করতে গিয়ে বলেছেন যে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, ইসলাম ধর্মের জ্যোতি এবং আলো পুনরায় পৃথিবীতে বিস্তৃত হবে, বিস্তার লাভ করবে ইনশাআল্লাহ। আর এই ধর্ম দৃঢ়তার সাথে ইনশাআল্লাহ পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। আর আল্লাহ তাআলা যে কবি বা শক্তিমান, আর আল্লাহ তাআলা যে মসীহ মউউদকে সাহায্য করবেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা হযরত মসীহ মউউদের উপর বেশ কয়েকটি এলহাম করেছেন। মসীহ মউউদ ইসলামকে আল্লাহ তাআলা কয়েকবার এলহামে এই সম্পর্কে অবহিত করেছেন। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, মসীহ মউউদকে সম্বোধন করতে গিয়ে বলেন যে কুওয়াতুর রহমানে লে উবাইদুল্লাহ সামাদ, এটি সর্বশক্তিমান খোদার শক্তি যিনি তার যিনি নিজ বান্দার জন্য যে গণী পরবিমুখ সত্তা এটি প্রকাশ করবেন। আবার বলেন, ইন্নাহু কাবিউন আজিজ, তিনি শক্তিমান এবং তিনি মহা পরাক্রমশালী। অন্যত্র আল্লাহ তাআলা বলেন যে, ইন্না রাব্বি কাবিউন কাদির, ইন্নাহু কাবিউন আজিজ, আমার প্রভু মহাশক্তির আধার, তিনি মহাশক্তিমান এবং তিনি পরাক্রমশালী। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম মসীহ-এর এলহাম রয়েছে যে আমি আমার শক্তি প্রকাশ করব, আমার শক্তির মাধ্যমে তোমাকে উন্নতি দেব। পৃথিবীতে এক সতর্ককারী এসেছে, কিন্তু পৃথিবী তাকে গ্রহণ করেনি। আল্লাহ তাআলা তাকে গ্রহণ করবেন এবং জোরালো আক্রমণের মাধ্যমে তার সত্যতা প্রতিষ্ঠিত করবেন। আল হেকমত হা হুনা ফাসবির কামা সাবারাউল আজম, এখানে একটা ফিতনা, একটা নৈরাজ্য রয়েছে, সুতরাং তুমি দৃঢ় সংকল্পবদ্ধ নবীদের মতো ধৈর্য ধারণ করো। পালাম্মা তাজাল্লা রাব্বুহুল জাবালে জাহালাহ দাক্কা, সমস্যার পাহাড়ের উপর খোদা তাজাল্লি করবেন এবং পাহাড়কে টুকরো টুকরো করে দেবেন, সমস্যা টুকরো টুকরো হয়ে যাবে। কুওয়াতুর রহমান আলী ওবায়দুল্লাহ সামাদ, এটি খোদা তালার শক্তি, যিনি যা আল্লাহ তালা নিজ বান্দার জন্য পরবিমুখ সত্তা প্রকাশ করবেন। মকামুন লা তাতারাক্কাল আব্দু ফিহি বিসাইল আমাল, অর্থাৎ আবদুল্লাহ সামাদ, গনি খোদার বান্দা হওয়া এটি একটি বিশেষ মকাম, যা দান হিসেবে খোদার পক্ষ থেকে লাভ হয়, নিজ চেষ্টায় লাভ হয় না। খোদার এই যে মর্যাদা, অর্থাৎ খোদার বেনিয়াজ বা সামাদ খোদার বান্দা হওয়া, এটি এমন একটি পদমর্যাদা, এটি খোদা তালার বিশেষ দান। আর এটি তখনই খোদার পক্ষ থেকে কেউ লাভ করে যখন মানুষ খোদার দিকে অগ্রসর হয় আন্তরিকভাবে, কিন্তু এটি নিঃসন্দেহে খোদার দান। এই নিয়ামত আল্লাহ তালারই নিয়ামত, কোনো চেষ্টার মাধ্যমে নয়, চেষ্টার মধ্যে লাভ হয় না, কিন্তু খোদার সাথে যে বান্দার সম্পর্ক আছে তার মাধ্যমে প্রকাশ পায়, আর যে কারণে খোদা নিজ পক্ষ থেকে বান্দাকে এটি দান করেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন যে, আল্লাহ তাআলা আমাকে শুভ সংবাদ দিয়েছেন যে তিনি কতক রাষ্ট্রপ্রধান এবং শাসকদের আমাদের জামাতে অন্তর্ভুক্ত করবেন। তিনি আমাকে আরো বলেন, আমি তোমাকে উত্তরোত্তর কল্যাণ দান করব, এমনকি বাদশাহ তোমার পোশাক থেকে কল্যাণ সন্ধান করবে। এই বাদশারা জামাত ভুক্ত হবে, তাদের বয়াতের কারণে রাজত্ব জামাত ভুক্ত হবে। বাদশাহ যখন জামাত ভুক্ত হয়, জাতিও জামাত ভুক্ত হবে। এরপর কাশফে আমাদেরকে সেই বাদশাহ দেখানো হয়েছে যারা ঘোড়ায় সওয়ার ছিল, যাদের সংখ্যা 6-7 থেকে অনুন্ন 6-7 ছিল যাদের সংখ্যা। তাই এটি কোনো আত্মপ্রাসাদ নয়, বরং সেই খোদার প্রতিশ্রুতি যিনি সর্বশক্তিমান এবং শক্তির আধার, এবং কাদের, যিনি নিজ নবীর সাথে নবীকে প্রদেয় প্রতিশ্রুতি সত্য প্রমাণ করে আসছেন। অগণিত প্রতিশ্রুতি আজ পর্যন্ত আমরা পুরা হতে দেখছি এবং দেখেছি। আমাদের যে দুর্বলতা এবং আমরা যে নির্যাতিত, আমাদের এই অবস্থা দেখে বিশেষ করে কোনো কোনো দেশে বা কোনো কোনো ইসলামী বিশ্বে, ইসলামী দেশে বা আমাদের স্বদেশ পাকিস্তানে আমাদের এই অবস্থা দেখে অনেকেই বলবে যে তাদের এমন কথা বলা এটি পাগলের প্রতাপ, পাগলের প্রলাপ বই কিছু নয়। কিন্তু হুজুর বলছেন যে পৃথিবী সবসময় এমনটি মনে করে আসছে, কিন্তু খোদার পবিত্র তাকদীর সবসময় জয়যুক্ত হয়েছে। হযরত মসীহ মওউদ ইসলাম বলছেন যে খোদা তালার এটি রীতি এবং সুন্নত, যখন থেকে পৃথিবীতে তিনি মানব সৃষ্টি করেছেন সবসময় এই সুন্নত প্রকাশ করে আসছেন। তিনি নিজ নবী এবং রসুলদের সাহায্য করেন, তাদের বিজয় দান করেন, যেভাবে তিনি নিজে বলেন যে কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রসুলি। এখানে বিজয়ের অর্থ হল যেভাবে রসুল এবং নবীদের উদ্দেশ্য হল খোদা তালার পবিত্র সত্তার প্রমাণকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা, আর কেউ যেন তার এর মোকাবেলা করতে না পারে। এইভাবে আল্লাহ তাআলা শক্তিশালী নিদর্শনের মাধ্যমে নবীদের সত্যতা পৃথিবীতে প্রকাশ করেন। অর্থাৎ খোদার বিজয়ের অর্থ হল খোদা তাআলার পবিত্র সত্তার অমোঘ সত্য দলিল এবং প্রমাণ পৃথিবীতে যেন প্রতিষ্ঠিত হয়, এবং যেই সত্যতাকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চান নবীদের মাধ্যমে তার বীজ বপন করেন। নবীরা যে সত্য নিয়ে পৃথিবীতে আসেন, সেই সত্যের বীজ নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে বপন করেন। কিন্তু এটি পুরোপুরি তাদের হাতে অর্জিত হয় না, বরং তাদের এমন সময় তাদেরকে মৃত্যু দেন যখন মৃত্যুবরণ করা বাধ্যত নিজের ভিতর একটা ভয় ভীতি দিক রাখে এবং বিরোধীদের হাসি ঠাট্টার সুযোগ করে দেয়। তাদের হাসি ঠাট্টার পর আল্লাহ তাআলা নিজ পবিত্র শক্তির আরেকটা রূপ প্রকাশ করেন, এমন উপকরণ তিনি তাদেরকে দান করেন যার মাধ্যমে যে সমস্ত লক্ষ্য বাধ্যত অসম্পূর্ণ মনে হচ্ছিল তা সম্পূর্ণ হয়। আলোসিয়তে মুসলিম ইসলাম এটি বলেছেন। সুতরাং এই দ্বিতীয় কুদরত খোদা তাআলার শক্তির দ্বিতীয় রূপ, এই দ্বিতীয় কুদরতের যুগে কত দ্রুত সেই বিজয় আমরা দেখব বা দেখার সম্ভব হবে এটি নির্ভর করে আমাদের খোদার সাথে সম্পর্ক, তার প্রতি ভালোবাসা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার উপর এবং তার সৃষ্টির খেদমত এবং সেবার সাথে এর সম্পর্ক। হযরত মুসা আলাইহিস সালাম এক জায়গায় বলেন যে মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, খোদা তাআলা কখনো কোন সাদেক বা সত্যবাদী ব্যক্তির প্রতি অবিশ্বস্ততা প্রদর্শন করেননি। সারা পৃথিবীও যদি তার প্রতি শত্রুতা রাখে অবিশ্বস্ত হয়, কেউ তার ক্ষতি করতে পারে না। খোদা তাআলা মহাশক্তির অধিকারী, মহাশক্তিশালী, আর ইমানি শক্তি বলে মানুষ তার নিরাপত্তার ছায় আশ্রয় পায়। তার শক্তি এবং কুদরতের বিস্ময়কর বিকাশ তারা দেখে এবং এমন ব্যক্তির উপর তখন আর কোন প্রকারের লাঞ্ছনা আসতে পারে না। স্মরণ রেখো, খোদা তাআলা সবচেয়ে শক্তিশালী, এর তুলনায় বেশি শক্তিশালী, বরং তিনি যা করতে চান তা করার শক্তি রাখেন। আন্তরিকভাবে নামাজ পড়ো, দোয়ায় লেগে থাকো এবং নিজেদের সকল আত্মীয় স্বজনকে শিক্ষায় দাও, সম্পূর্ণভাবে যে খোদার দিকে ঝুঁকে তার যে সম্পূর্ণভাবে খোদার যদি কেউ হয়ে যায় তার কোনো ক্ষতি হতে পারে না। ক্ষতির মূল কারণ হল পাপ। আল্লাহ তাআলা করুন আমরা যেন সবসময় খোদার কামেল বিশ্বস্ত অনুগতদের অন্তর্ভুক্ত থাকি এবং সকল পাপকে যেন আমরা পরিহার ও বর্জন করি, এড়িয়ে চলি। খোদার ভালোবাসার অগ্নি সকল আহমদি নিজ হৃদয়ে এমনভাবে প্রজ্বলিত রাখুক যেন সমস্ত পাপ বা দুর্বলতা বা কলুষ জ্বলে ছাই হয়ে যায়। এরপর আমরা পৃথিবীকে সেই দৃশ্য দেখাতে পারবো যা দেখানোর এক এক বাসনা আমরা নিজ হৃদয়ে লালন করি। আল্লাহ তাআলা করুন যেন তাই হয়।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر